আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। কি করছেন আপনি? আর আপনি কে? অনেকটা গাম্ভীর্যতা এবং ভারী কণ্ঠে বলে উঠলেন, আমি তুমি, কিন্তু তুমি আমি নও। হালকা ঘুম ঘুম চোখে এমন একটা মাথা ঘোরানো কঠিন কথা শুনে নিমিষেই যেন আমার ঘুমটা উড়ে গেল। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি ঋতুমান, সঙ্গত কারণে বাসার ঠিকানা জানাবেন না দয়া করে। আমি তেমন গুছিয়ে লিখতে পারি না, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর তিনি তার নাম, ঠিকানা, বাসার অ্যাড্রেস সবই দিয়েছেন, আমি সেগুলো দিচ্ছি না। তারপরে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি 2016 সাল থেকে ভূত এফএম শুনি। তারপর ভূত এফএম বন্ধ হয়ে যাওয়ার পর আপনি কিছুদিনের মধ্যেই ভূত ডট কম নিয়ে আসেন। বর্তমানে আমি ভূত ডট কম এর একজন রেগুলার লিসেনার। আজকে আমি আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা সম্পর্কে আপনাদের বলবো। ঘটনাটা 2021 সালের শেষ, অর্থাৎ ডিসেম্বর মাসের। হয়তোবা বেশি ভয়ের না ঘটনাটা, অথবা ভয়ের মাঝে একটু হাস্যকর মনে হতে পারে। তো ঘটনা বলার পূর্বে প্রথমে আমার রুমের কিছু ইনফরমেশন দিয়ে দিই বুঝার সুবিধার জন্য, কারণ ঘটনার সাক্ষী মূলত আমার রুমের কয়েকটি বস্তু আর আমি নিজে। আমার রুমের দক্ষিণ পূর্ব কর্নারে আমার বেড এবং বেডের পাশেই পড়ার টেবিল। পড়ার টেবিলের ওপর বাম পাশে, অর্থাৎ আমার বেডের সাইডে, একটা কম্পিউটার সেট আপ করা আছে যা আমি বেডে বসেই ব্যবহার করতে পারি, কারণ কম্পিউটারটি আমার বেড থেকে মাত্র এক হাত দূরে থাকে। তাই বেডে বসে কম্পিউটার ইউজ করা তেমন কোনো সমস্যা হয় না। আমার রুম থেকে বের হওয়ার দরজা আমার বেড থেকে কোনাকোনি পশ্চিমমুখী, এবং সেই দরজার সাথেই পাশের রুমে যাওয়ার জন্য একটা ছোট্ট দরজা। পাশের রুমে আমার দাদা একা থাকতেন এবং দাদা ওই সময় অসুস্থ ছিলেন, তাই ওই দরজা সবসময় খোলাই রাখতাম। এখন আসি মূল ঘটনায়। আমি 2021 সালের এসএসসি ব্যাচ ছিলাম। সকলেই জানেন যে কোভিডের কারণে আমাদের পরীক্ষার ডেট পেছাতে পেছাতে শেষ পর্যন্ত ডিসেম্বরে গিয়ে আটকায়। তো প্রথমবার যখন ঘটনাটির সূত্রপাত হয়, দিনটি ছিল পহেলা ডিসেম্বর, পরের দিন প্রথম পরীক্ষা, তাই অনেক পড়ছিলাম, সময়টি মাঝরাত। তখন পর্যন্ত সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু কে জানত তাই একটু পরেই স্বাভাবিকতা অস্বাভাবিকতায় রূপ নেবে। ঘড়িতে রাত 12:30 দেখে ভাবলাম অনেক তো পড়লাম, এখন ঘুমোতে হবে। এরপর পড়া শেষ করে বাইরে যাওয়ার জন্য রুমের দরজাটা খোলাই যেন আমার সেই ঘটনার সূত্রপাত। আমার চোখ ঘুমে আচ্ছন্ন প্রায়। আমি সেই ঘুম ঘুম চোখ নিয়ে বাইরে যাওয়ার উদ্দেশ্যে উঠে গিয়ে দরজাটা খোলার সাথে সাথে একটা মৃদু ঠান্ডা হাওয়া যেন আমাকে ভেদ করে ঘরের ভেতরে ঢুকল, এবং সেই সময় শরীরের শিরা দিয়ে হালকা শীতল অনুভূতি বয়ে গেল। বিষয়টি এমন ভাবে ঘটল যেন বাতাসটি আমার দরজা খোলার অপেক্ষাতেই ছিল। দরজা খুলতেই যেন আমাকে ভেদ করে ভেতরে প্রবেশ করল। ঘুম চোখে ব্যাপারটা ততটা পাত্তা না দিলেও বাইরে গিয়ে বুঝলাম আমার রুমের তুলনায় অনেকটা গরম, কারণ বাইরে কোনো প্রকার বাতাস নেই। তারপর বাইরে থেকে এসে দরজা লাগিয়ে রুমের লাইট অফ করে শুয়ে পড়লাম। তখন রাত 3:30 হবে। রুম তখন ধীরে ধীরে আরও বেশি ঠান্ডা হতে শুরু করল। রুমে থাকা ফ্যানটি যে পরিমাণ ঘুরছিল তার তুলনায় বেশি ঠান্ডা অনুভব করছিলাম, তাই পায়ের নিচের সাইড থেকে কাঁথাটা গায়ের উপরে দিয়ে বাম দিকে কাঁথ হলাম। আমার লাইট অফ করে ঘুমানোর অভ্যেস থাকলেও দাদা ওনার রুমে একটা ডিম লাইট জ্বালিয়ে রাখতেন, আর যেহেতু মাঝখানে ছোট্ট একটা দরজা খোলা থাকত, তাই দরজার ওই ফাঁকা অংশ দিয়ে পাশের রুমের আবছা আলো আমার রুমে পড়ত। কোনো কারণে ঘুমটা একটু ভেঙে যাওয়ায় আমি হালকা চোখটা খুলতেই ঘুম ঘুম চোখে দেখি সেই দরজার সামনে আবছা আলোয় আমার দিকে মুখ করে কেউ দাঁড়িয়ে আছে। চোখে ঘুম লেগেছিল, তাই ওইটা হয়তো দাদাই হবে, বাইরে যাওয়ার জন্য উঠেছেন এই ভেবে আমার চোখ আমি বন্ধ করে আবারও ঘুমিয়ে পড়ি। পরক্ষণেই দাদার রুম থেকে দাদার লাঠির শব্দ, যেন এই ছোট দরজার দিকেই তিনি আসছেন। তখন সেই শব্দ শুনে আবার তাকিয়ে দেখলাম যে দরজার সামনে ওই ছায়া মূর্তি তখনও দাঁড়িয়ে আছে। তাহলে ওই রুমে যে দাদার লাঠির শব্দ ধীরে ধীরে এইদিকে আসছিল, ওটা কে? আর দাদা যদি ওই রুমেই থাকেন, তাহলে আমি যে ছায়া দাঁড়িয়ে থাকতে দেখেছি সেটাকে? এই কথাগুলো ভাবতে ভাবতে ক্ষণিকের জন্য একটা ঘোরের মধ্যে চলে গেছি। ঘোর কাটতেই দেখলাম ওই রুম থেকে লাঠির ওপর ভর করে আমার দাদা হেঁটে হেঁটে আমার রুমের দরজা খোলার চেষ্টা করছেন। আর সবচেয়ে বড় কথা হলো, তিনি যখন আমার রুমে আসেন তখন সেই ছায়াটা ওই আগের অবস্থানেই স্থির ছিল, এবং সেই ছায়াকে ভেদ করেই দাদা আমার রুমে এসে দরজা খুলেছিলেন। আমি এই সব ভাবতে ভাবতে হঠাৎ সেই ছায়া যেখানে ছিল সেখানে চোখ পড়তেই দেখি ছায়াটা ওখানে নেই। তখন আমি ভয়ে ভয়ে দাদাকে ডাক দিয়ে বললাম, দাদা আপনি বাইরে যাবেন, আমাকে ডাকবেন না। এই বলে আমি রুমের লাইটটা অন করে দাদাকে বাইরে নিয়ে গেলাম, এবং কিছুক্ষণ পরে রুমে এসে দরজা বন্ধ করে দাদাকে শুইয়ে দিয়ে আমিও রুমে এসে শুয়ে পড়লাম। আর শুয়ে শুয়ে ভাবতে থাকলাম, কি ঘটল একটু আগে, আমি কাকে দেখলাম ওখানে দাঁড়িয়ে থাকতে? এটা কি তাহলে আমার মনের ভুল? ঘুম চোখে ভুল দেখেছি? কিন্তু আজব বিষয় হল, রুমে একটু আগে যেমন শীতল একটা ভাব ছিল, এখন আর সেটা নেই। তাহলে এসবের মানে কি? এগুলো ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। এই ঘটনা আমার মনের ভুল বা ঘুম চোখে ভুল দেখেছি ভেবে কাউকে জানাইনি। এরপর কিছুদিন সবকিছু স্বাভাবিকই কাটছিল, তেমন অস্বাভাবিক কিছু ঘটেনি। কিন্তু কে জানত এর পুনরাবৃত্তি আবারও ঘটতে চলেছে। দ্বিতীয় ঘটনাটি ঘটে এক মাস পর, 28 ডিসেম্বর, ঠিক একই সময়ে একইভাবে। দেখতে দেখতে পরীক্ষা প্রায় শেষের দিকে চলে এলো, পরীক্ষা শেষ হতে আর একদিন বাকি, যে কারণে মনে অনেক আনন্দ কাজ করছিল। পরের দিন আমার শেষ পরীক্ষা, সেদিনই ভালোভাবে পড়ছিলাম এই ভেবেছে, আর তো মাত্র একটা দিন, সবকিছুই স্বাভাবিক যাচ্ছিল। তারপর পড়া শেষ করে ঘড়িতে দেখি রাত 1:51 বাজে। তখন ভাবলাম, যাই বাইরে থেকে এসে তাড়াতাড়ি শুয়ে পড়ি, যেই ভাবার সেই কাজ। কিন্তু কে জানত আমাকেও সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে হবে। তো আগের দিনের মতোই দরজা খুলতে আবারও অনুভব করলাম একটা মৃদু হিমেল হাওয়া আমার রুমে প্রবেশ করল। আমি গতদিনের কথা ভেবে ভীষণ ভয় পেয়ে গেলাম। যাই হোক, ভয়ে ভয়ে কোনো রকমে বাইরে থেকে এসে দরজা লাগিয়ে লাইট অফ করে কাঁথার ভেতরে ঢুকে দরজার বিপরীত মুখী হয়ে শুয়ে পড়ি। রুমটা ঠান্ডা থাকায় অল্প সময় ঘুমিয়ে পড়ি। শেষ রাতের দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। পাশের টেবিলের উপরে থাকা কম্পিউটারে অনবরত কিবোর্ড চাপার আওয়াজ পাচ্ছি। স্বাভাবিকভাবে কেউ এমন করে কিবোর্ড প্রেস করে না। কি বিদঘুটে আওয়াজ, যেন শব্দগুলো সোজাসুজি আমার মাথায় আঘাত করছিল। মনে হচ্ছিল কোনো ছোট বাচ্চাকে যদি কিবোর্ড দিয়ে বলা হয় ইচ্ছে মতো খেলো, সে যা করবে। আওয়াজটা অনেকটা সেরকম, কিন্তু রুমে আমি ছাড়া তো কেউ নেই, কাজটা করছে কে? তারপর আমি ওই অবস্থাতেই টেবিলের দিকে মুখ করে কাত হলাম। কাতাটা থেকে হালকা মুখ বের, আর তারপর যা দেখলাম তা এখনো ভাবতে গেলে গা শিউরে ওঠে। আমি দেখলাম আমার মুখের সামনে 8 থেকে 10 ইঞ্চি দূরত্বে একটি ছায়া মূর্তি বসে আছে, এবং অনবরত নিজের ইচ্ছে মতো সে কম্পিউটারের বাটনগুলো, অর্থাৎ কিবোর্ডের বাটনগুলো প্রেস করছে। আমি কিছু বলবো সেই সাহসটুকু আমি হারিয়ে ফেলেছি, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। রুম ঠান্ডা থাকার পরও আমি ভয়ে ঘামতে শুরু করি। কিছুক্ষণ এইভাবে চলার পর পাশের রুম থেকে হঠাৎ দাদার কাশির শব্দ শুনি, এবং ওই ছায়াটাও যেন তাতে চমকে উঠল, না চাইতেও যেন বাটন চাপা বন্ধ করল। আমি তখন মাথাটা কাঁথার ভেতরে ঢুকিয়ে অনেক ভয় ভয়ে বলে উঠলাম, কি করছেন আপনি, কে আপনি? আমার কথা শুনে ছায়া মূর্তিটা হয়তো একটু ইতস্তত বোধ করল। কিছুক্ষণ পর উল্টোর দিকে থাকা অবস্থাতেই অনেক ভারী একটা কণ্ঠে বলল, আমি তুমি, কিন্তু তুমি আমি নও। হালকা ঘুম ঘুম চোখে এমন একটা কথা, আমার মাথা ঘোরানো কঠিন। কথা শুনে নিমিষেই যেন আমার ঘুমটা উড়ে গেল, শরীর জুড়ে বিন্দু বিন্দু ঘাম। আমি আবার চিন্তা করতে লাগলাম কথাটা, কিন্তু মাথার ভেতরে কিছুতেই ঢুকল না কি বললেন তিনি। এদিকে এমন একটা পরিস্থিতিতে এমন একটা কথা শুনে আমার প্রাণ যায় যায় অবস্থা, তাই পরিস্থিতি সামলে নেয়ার জন্য একটা বৃথা চেষ্টা করলাম। একটু সাহস নিয়ে বললাম, কি বলছেন এসব? মানে? তিনি কোনো কথা বলছেন না। আমি চুপচাপ কাঁথার ভেতরে ঢুকে পরবর্তী উত্তরের অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণের জন্য মনে হল চারিদিক নিস্তব্ধ হয়ে গেছে। অনেকক্ষণ পরেও আর কোনো উত্তর আসলো না। অনেক ভয় লাগা সত্ত্বেও কৌতূহল বশত কাঁথা থেকে হালকা মুখটা বের করে সামনে দেখার চেষ্টা করলাম। দেখলাম উনি আমার সামনে বসে নেই, উনি সেই ছোট্ট দরজার সামনে আবছা আলোয় আগের মতো দাঁড়িয়ে আছেন। হালকা আলোর বিপরীতে দাঁড়িয়ে থাকায় গতদিনের মতো আজকেও তার চেহারাটা দেখতে পেলাম না। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর আমি দেখলাম তিনি হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন, যেন দরজা ওনাকে খুব সহজেই ক্রাশ করে নিল। কি অদ্ভুত! তবে অবাক করার মতো বিষয় হল, মাত্র আমার সাথে যা ঘটল এটা নিয়ে ভাবতে চাইলেও কেন জানি না আমি ভাবতে পারছিলাম না। আমি ভয়ে রীতিমতো জমে গেছি। ওই সময় আমার চোখ ভার হয়ে আসছিল, যেন চোখের পাতা আমি আর উঠাতে পারছি না, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও না পেরে ঘুমিয়ে পড়ি, যেন উনি যাওয়ার আগে আমার দুচোখ ঘুমে ভারী করে দিয়েছেন। তো এই ছিল আমার ঘটনা। এরপরও অনেকবার ওই ছায়া মূর্তিটাকে দেখেছি, তবে তাকে কাছ থেকে দেখার সুযোগ হয়নি। পরবর্তীতে যতবারই দেখেছি প্রত্যেকবারই দূর থেকে দেখা। তো এই ছিল ঘটনা। এবং তিনি বলছেন যে এখনো পর্যন্ত তিনি বুঝে উঠতে পারেননি সেই কথার মানে, যে আমি তুমি কিন্তু তুমি আমি নও। এর অর্থ কি যারা শুনলেন তাদের কাছে যদি কোনো ব্যাখ্যা থাকে বা উত্তর থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি এই ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালো এবং ভালোর দলেই, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার বাংলা লেখা তেমন ভালো নয়। তাই আমি তাওহিদ ইসলাম, আমার বাড়ি চিটাগংয়ের কোন একটি গ্রামে। আমি বর্তমানে একজন সৌদি আরব প্রবাসী। আমি যে ঘটনাটি শেয়ার করব এটা আমরা তিন বন্ধু একসাথে এক্সপিরিয়েন্স করেছি, আমাদের তিনজনের উপর ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা। আমি জানি না আপনাদের কেমন লাগবে, কিন্তু যার সাথে ঘটনা ঘটে উনি বুঝতে পারেন। আমি চাই আর জীবনেও যেন এগুলোতে না পড়ি। কথা দীর্ঘ না করে আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে 2018 সালে। শুরুতেই আমার দুই বন্ধুর নাম বলা যাক, একজন মুস্তাকিম আর একজন মিনহাস। তখন আমি চিটাগংয়ে ছিলাম, আমার বন্ধু মুস্তাকিম ছিল ঢাকায় আর মিনহাসুল কক্সবাজারে। একদিন শীতের সময় আমরা সবাই গ্রামে আসি, অন্যান্যদের মতো আমরাও সবাই একসাথে হই, অনেক আনন্দে ছিলাম। ওই সময় এই আনন্দটা আরো দীর্ঘদিন টিকে নাই। তো আমরা তিনজন একদিন বিকেলে রেস্টুরেন্টে গিয়েছিলাম খেতে। ওই রেস্টুরেন্ট থেকে আমাদের বাড়ি প্রায় 5 কিলোমিটার। ওখানে অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, আড্ডা দিলাম একসাথে। ফিরতে ফিরতে রাত 11টা, আর গ্রামে শীতের সময় রাত 11টা মানে অনেক রাত। তো আমরা তিনজন প্ল্যান করলাম পুরনো স্মৃতি তাজা করার জন্য পায়ে হেঁটে বাড়িতে যাব, যেই কথা সেই কাজ। আমরা হাঁটা শুরু করেছি, তিনজনেই স্মোক করতাম। স্মোক করতে করতে হাঁটছি সবাই, শর্ট করার জন্য একটা শর্টকাট রাস্তা নিলাম। এটা খালের পাড়ের রাস্তা, খালটা আমাদের গ্রাম পর্যন্ত। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, হঠাৎ দেখলাম একটা কালো সাপ। সাপটাকে আমরা তিনজনে লাথি দিয়ে মেরে ফেললাম। এরপর হঠাৎ আমাদের সামনে দেখে একজন বৃদ্ধ মানুষ, সে লাল শাল মুড়ি দিয়ে আমাদের দিকে আসছে। আমাদের থেকে উনি 10-15 হাত দূরে। আমাদের ওই বৃদ্ধটা বলছেন, বাবারা এত রাতে এই রাস্তা দিয়ে তোমরা কোথায় যাচ্ছ? আমরা স্বাভাবিকভাবে বললাম, বাসায় যাই। তারপর আমাদের বাসার ঠিকানা বললাম। বৃদ্ধটা আমাদের বলল, তোমরা ওই সাপটাকে মেরে ভালো করনি, মেইন রাস্তা দিয়ে যাও, ওইদিক দিয়ে গেলে ভালো। এদিক দিয়ে যাচ্ছ, সাবধানে যেও বাবা। এই কথা বলে বৃদ্ধ মানুষটা হাঁটা দেয়। আমরা ভাবলাম, এই মানুষটা সাপটাকে যে মেরেছে এইটা কিভাবে জানে? আমরা ওই বৃদ্ধের কথায় তেমন পাত্তা দিলাম না। হাঁটতে হাঁটতে আমি অনুভব করলাম, আমাদের পেছনে 4-5 জন মানুষ হাঁটছে। তাকিয়ে দেখি কেউ নেই। তো আমি একটা সিগারেট জ্বালাই, হঠাৎ আমি হোঁচট খেয়ে পড়ে যাই, হাতের সিগারেটটাও পড়ে যায়। আমি সাদা রঙের একটা জুতো পরেছিলাম। আমি দেখি যে জায়গায় হোঁচট খেয়েছি ওইখানে কিছু নেই, আমার সাদা জুতোর ওপরে কোনো কিছুর দাগ নেই। আমি ভেবেছি, কিসের ওপর হোঁচট খেলাম তাহলে? আমার বন্ধুরা আমাকে হাঁটতে বলে। আমার সত্যি খুব ভয় লাগছিল। এরপর হাঁটছিলাম, হঠাৎ মুস্তাকিম পেছনের দিকে ফেরে। আমি বললাম, কি হয়েছে? মুস্তাকিম বলল, মনে হচ্ছে পেছনে 4-5 জন মানুষ হাঁটছে, কিন্তু তাকিয়ে দেখি কিছু নেই। আমিও যে কিছুক্ষণ আগে এটা অনুভব করেছি এটা ওদের বলিনি। একটু পর মিনহাজ বলল, বন্ধু দেখ ওইগুলো কি? আমরা সামনের দিকে তাকাতে দেখলাম দুইটা অবয়ব আমাদের 25-30 হাত সামনে দাঁড়িয়ে। অবয়বগুলো দেখতে স্বাভাবিক মানুষের চাইতে 2 গুণ বড়। আমাদের বুঝতে আর বাকি রইল না আজ কোনো খারাপ কিছুর সম্মুখীন হয়েছে। আমি বললাম, দাঁড়া এখানে। অবয়বগুলো দেখতে হুজুরদের মতো, গায়ে জোব্বা, মুখে সাদা দাড়ি। আমরা ওদের কাছাকাছি যাওয়ার পর সালাম দিলাম, তোমরা এত রাতে এই পথ দিয়ে কেন আসছ? সোজা বাসায় চলে যাও, পেছনে তাকাবে না। আমরা বললাম, ঠিক আছে হুজুর। সালাম দিয়ে সামনের দিকে এগোতে থাকি। কিছুদূর যাওয়ার পর খালের ওই পারে দেখি বড় বড় 4-5টা কুকুর, স্বাভাবিকের তুলনায় অনেক বড়। কুকুরগুলো চোখ ছিল লাল, আর ওই কুকুরগুলো আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা তিনজন ভয়ে দৌড়াচ্ছিলাম। কিছুক্ষণ পর দেখি ওই কুকুরগুলো আমাদের পেছন পেছন আসছে। আমরা আর থামিনি, আমরা দৌড়াচ্ছি আর আয়াতুল কুরসি পড়ছি। আমার বন্ধুদের শরীর বন্ধ করে দিলাম আমি। একটু পর পেছন ফিরে দেখি কুকুরগুলো নেই। আমরা এরপরে দৌড়াচ্ছিলাম, কিছুক্ষণ পর দেখতে পাই একটু আগে আমরা যেখানে ছিলাম সেই জায়গাতেই আছি। হঠাৎ অনুভব করি পেছন থেকে কেউ যেন ডাকছে। পেছন ফিরে দেখি আমাদের তিনজনের মতো 3টি অবয়ব দাঁড়িয়ে আছে। এটা দেখে আমরা আবারও দৌড়ানো আরম্ভ করলাম। আমি মাদ্রাসার লাইনে পড়াশোনা করেছিলাম, তাই ওইগুলো সম্পর্কে একটু একটু জানি। আমি বড় করে আজান দিচ্ছিলাম আর দৌড়াচ্ছিলাম। এরপর অনেক দূর চলে আসি। একটু পরে দেখি খালের পাশে বাঁশ ছাড়ে এমন জোরে জোরে বাতাস হচ্ছে, আমাদের শুধু উড়িয়ে নিয়ে যাবে মনে হচ্ছিল। একটু পর একটা আওয়াজ শুনতে পাই, কেউ যেন বলছে, আজ আমাদের কেউ বাঁচাতে পারবে না। আমরা দৌড়াতে থাকি, আজান দিচ্ছিলাম আর দৌড়াচ্ছিলাম। আমাদের তিনজনের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা হঠাৎ অফ হয়ে গেল। ভাবলাম, কালকের সূর্য হয়তো আমরা আর দেখতে পাব না। আমরা 3 বন্ধু সাহস জুগিয়ে রাস্তার পাশ থেকে 3টা লাঠি নিলাম আর বড় বড় করে গালি দিচ্ছিলাম, বলছিলাম, সাহস থাকলে সামনে আয়। কোনো শব্দ নাই, পুরো রাস্তা অন্ধকার, মোবাইলের নেটওয়ার্ক ছিল না। হঠাৎ মিনহাসকে অদৃশ্যভাবে জোরে কেউ যেন গালে থাপ্পড় দিল। এরপর মিনহাজ অজ্ঞান হয়ে গেল। এখন মুস্তাকিমের ভয় আরো বাড়তে লাগল। আমরা দুজন মিনহাজকে কোলে নিলাম এবং একটা ঝর্ণা দেখলাম। ঝর্ণা থেকে আমরা দুজন ভালো করে পানি খেয়ে নিলাম। মিনহাজের মুখের উপর একটু পানি ছিটিয়ে দিলাম। এবার দেখি মোবাইলের নেটওয়ার্ক আছে। আমি আমার বন্ধু আজাদকে আর সাইমকে কল দিলাম, বললাম তাড়াতাড়ি আসতে। রাত তখন প্রায় 12:30। ওরা বলল আচ্ছা আসছি। আমরা আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। মনে হয় আমাদের বাড়ি আর 1 কিলোমিটার। কিছু দূর পর একটা কবরস্থান। আমি দেখিনি, তবে শুনেছিলাম ওই কবরস্থানে কেউ একজন আত্মহত্যা করেছে। মুস্তাকিম আর মিনহাজ বলছে সামনে তো ওই কবরস্থান, এখন কি করব। আমি বলছি সমস্যা নেই, আজাদ আর সাইম আসছে। এই বলে ওদের সান্ত্বনা দিলাম। বলতে বলতে আমরা কবরস্থানের কাছাকাছি আসছি। কবরস্থানের অপোজিটে একটা বড় গাছ আছে। ওই তুলা গাছের ওপর 5 জন অবয়ব দেখতে পাই আমরা। আমাদের দেখে ওরা ফিস ফিস করে কি যেন বলছিল। আরো দেখি 5টা ক্ষুধার্ত কুকুর আমাদের পেছন পেছন দৌড়ে আসছে। আমি আয়তার কুরসি পড়ছিলাম আর দৌড়াচ্ছিলাম। পেছন থেকে একটা আওয়াজ আসছিল, শুনে বুঝতে পারছিলাম কেউ বলছে তোরা আমাদের সন্তানকে মেরে ফেলেছিস, আজ তোদের রক্ষে নেই। একটু পরেই দেখি সাইম আর আজাদ আসছে, ওদের হাতে লাঠি। বলল কি হয়েছে। আমরা বললাম পরে বলবো, আগে বাড়ি যাই। মিনহাজ আর মুস্তাকিমকে বললাম তোরা আজকে বাসায় যাস না, আমার বাসায় থাক। ওরা বলল ঠিক আছে। আমরা বাসায় গেলাম, কলিং বেল দিলাম। আম্মু একটু পরে দরজা খুলল। আম্মু বলল এত রাত পর্যন্ত কোথায় ছিলাম। আমি আম্মুকে বলি বাইরে একটু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। এটা বলে রুমে চলে গেলাম, হাত মুখ ধুয়ে আসলাম। কেউ কোনো কথা বলছি না, একজন আর একজনের দিকে তাকিয়ে আছি আর ভাবছি এটা কি হল। এরপর লাইট অফ করে ঘুমিয়ে গেলাম। রাতে আমি স্বপ্নে দেখি 5 জন লোক আমাকে বলছে আমার ছোট ছেলেকে মেরে তোরা কাজটা ভালো করিসনি, এর প্রতিদান দিতে হবে। আমি বলছি আমরা তো জানতাম না কিছু। ওরা বলল জানের বদলে জান, প্রতিদান দিতে হবে। এটা শোনার পর আমার ঘুম ভেঙে গেল। মুস্তাকিম আর মিনহাজকেও আমি দেখলাম জেগে আছে। আমি আমার স্বপ্নের কথা ওদের বললাম। ওরা বলল ওরাও একই রকম স্বপ্ন দেখেছে। এরপর আয়াতুল কুরসি এবং দোয়া দরুদ পড়ে রুমের দরজা জানালা সব বন্ধ করে দিয়ে 3 জন আবারও ঘুমিয়ে গেলাম। এরপর সকাল 11:00 দিকে ঘুম থেকে উঠলাম। উঠে দেখি শরীর একটু ব্যথা ব্যথা। মুস্তাকিম আর মিনহাজকে ডেকে দিলাম ঘুম। ওদের শরীরে একটু ব্যথা ছিল। হাত মুখ ধুয়ে নাস্তা করে আজাদ আর সাইমকে কল দিলাম। ওদের সাথে দেখা করে একটা চায়ের দোকানে চা আর সিগারেট খেতে খেতে সব ঘটনা খুলে বললাম। ওরা বলল আমাদের কল দিসনি কেন। আমরা বললাম মোবাইলের নেটওয়ার্ক ছিল না। ওইদিন রাতে আমরা আর কেউ বাসা থেকে বের হইনি। রাতে দোয়া দরুদ পড়ে রুম বন্ধ করে আমরা ঘুমিয়ে যাই। সকাল 8:00 দিকে দেখি মুস্তাকিমের 3টা মিসড কল। আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে দেখি মিনহাজ কল দিয়েছে। মিনহাজ বলছে মুস্তাকিমকে কল দিয়েছি, ও আসছে, তুই আয় চায়ের দোকানে। আমি সাইন ধরে রাখলাম। আমরা সবাই একত্রিত হলাম। মিনহাজ বলল আমি ঘুমানোর সময় স্বপ্নে দেখি আমি ওই খাল পাড়ে দাঁড়িয়ে আছি, 5 জন অবয়ব আমাকে ঘিরে ধরে আছে, ওরা ভয়ানকভাবে গর্জন করছে, বলছে ছাড়বে না। এই বলে ওরা আমার পরে ঝাঁপিয়ে পড়ল, আমার গলা টিপে ধরল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। রাতে আমি আম্মুর পাশে ঘুমিয়েছিলাম। আমি নড়াচড়া করছি দেখে আম্মুর ঘুম ভেঙে গেল। আম্মু আমাকে ডাকল। এরপর মুস্তাকিমও বলল সেই একই কথা। এখন আমরা সবাই চিন্তিত হয়ে পড়লাম। আজাদ বলল তাহিদ তোমার নানু ভাইকে বলো, তোমার নানু ভাই তো অনেক বড় আলেম। বলে রাখা ভালো, আমার নানু ভাই অনেক বড় একজন আলেম। এরপর আমরা নানু ভাইকে বলতে গেলাম। নানু ভাই আমাদের একটু বকাঝকা করলেন। এরপর কবির আলী জানি এরকম একজন হুজুরকে তিনি কল দিলেন। হুজুরকে কল দেবার পর নানা ভাই বললেন নাও হুজুরের সাথে কথা বলো। আমরা হুজুরকে সবকিছু খুলে বললাম। হুজুর বললেন মাগরিবের পর নানু ভাইয়ের কাছে উনি আসবেন। আমরা বললাম ঠিক আছে, এই বলে হুজুর কল কেটে দিলেন আর মাগরিবের পর বাসায় এলেন। হুজুর নানু ভাইয়ের রুমে নিমগ্ন হলেন। কিছুক্ষণ পর হুজুর বললেন, ওরা আসার সময় একটা সাপকে মেরেছে, এটা একটা জিনের পরিবারের ছোট ছেলে, এই জন্য ওর পরিবার অনেক ক্ষেপে আছে। ভাগ্য ভালো, আল্লাহ রহমতে ওই রাতে সহি সালামতে ওরা বাসায় ফিরে আসতে পেরেছে। অনেক চেষ্টা করেছে ওদের ক্ষতি করার জন্য, কিন্তু পারে নাই, কারণ শরীর বন্ধ ছিল। ওই জিনগুলো এখনো ওদের পেছনে আছে। হুজুর মিনহাসকে তার সামনে বসিয়ে চোখ বন্ধ রাখতে বললেন। এরপর হুজুর জিজ্ঞেস করলেন, কি নাম তোর? কিছুতেই নাম বলল না সে। হুজুর বললেন, ওরা বাচ্চা মানুষ, না বুঝে ভুল করে ফেলেছে, ওদের ছেড়ে দে, আর যদি না ছাড়িস তাহলে তোদের সবাইকে বোতলবন্দি করব। এর কিছুক্ষণ পরেই মিনহাস অজ্ঞান হয়ে যায় এবং তারও কিছুক্ষণ পরে তার হুঁশ ফিরে আসে। হুজুর কিছু তাবিজ দেন এবং সেগুলো আমাদের পরে নিতে বলেন, এবং তিনি বলেন, রাতে যেন আমরা বাসা থেকে না বের হই। এরপরে আমি আম্মুকে সবকিছু খুলে বললাম। আম্মুর পাশেই ঘুমিয়ে গেছি। সকালে হুজুর কল করে আমাকে বলেন, চিন্তার কিছু নেই, আমি ওই জিনগুলোকে আমার ছাত্র জিন দিয়ে মেরে বোতলবন্দি করে ফেলেছি। তোমরা ওই তাবিজগুলো 40 দিন পর্যন্ত পড়বে, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, এবং আমি আর ঘটনা দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনারা যা শুনলেন তাদের ভালো লেগেছে। যদি আপনারাও ঘটনা পাঠাতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot@gmail.com। আমরা আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম।
আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। না পরে আর কোনো ঘটনা না, এই ছিল আমাদের আজকের রবিবারের বিশেষ আয়োজন। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামীতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত ডট কমের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।